সকল শ্রোতা বন্ধুকে সাদর অভ্যর্থনা জানিয়ে আজকের জীবনবাণী অনুষ্ঠান শুরু করছি। প্রিয় ভাই ও বোন, জাগতিকভাবে একটা শিশু নির্ভর করে তার পিতামাতার উপর। পিতামাতা তাকে বড় হতে সাহায্য করেন, ঠিক তেমনিভাবে পিতা ঈশ্বর আমাদের দিকে দুহাত বাড়িয়ে রয়েছেন, যেন আমরা কেবলমাত্র তাঁরই উপর নির্ভর করে আত্মিক জীবনে সত্যের নতুনতায় বৃদ্ধি লাভ করতে পারি। প্রিয় বন্ধু, এই জগতে চলতে গেলে আপনি কার উপর নির্ভর করবেন, জগতের না ঈশ্বরের? সিদ্ধান্ত আপনার। তাহলে শুনুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
যিশুর দয়া যে পেয়েছে ভয় কি তারার বল, দিনে দিনে জীবন জেতার, দিনে দিনে জীবন জেতার আলোই হবে উজ্জ্বল। যিশুর দয়া যে পেয়েছে ভয় কি তারার বল, যিশুর দয়া যে পেয়েছে ভয় কি তারার বল। পথের দিশা ঘুচেছে তার আধার নিশা, সে পেয়েছে পথের দিশা ঘুচেছে তার আধার নিশা, প্রেমের বায়ে ফুটেছে তার, প্রেমের বায়ে ফুটেছে তার জীবন পুষ্পতর। যিশুর দয়া যে পেয়েছে ভয় কি তারার বল, যিশুর দয়া যে পেয়েছে ভয় কি তারার বল। কেন যিশুর চরণ, তিনি আছেন দুয়ার খুলে তার কাছে চল সকল ভুলে, তিনি আছেন দুয়ার খুলে তার কাছে চল সকল ভুলে। উত্তর ভাঙা জীবন যিশুর প্রেমে, ভাঙা জীবন যিশুর প্রেমে হবে সচর। যিশুর দয়া যে পেয়েছে ভয় কি তারার বল, যিশুর দয়া যে পেয়েছে ভয় কি তারার বল। দিনে দিনে জীবন জেতার, দিনে দিনে জীবন জেতার আলোই হবে উজ্জ্বল। যিশুর দয়া যে পেয়েছে ভয় কি তারার বল, যিশুর দয়া যে পেয়েছে ভয় কি তারার বল, যিশুর দয়া যে পেয়েছে ভয় কি তারার বল।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। জীবনবাণীর অনুষ্ঠানে আজকের আমি 56, 57, 58, 59, 60 এবং 60 গীত, এতগুলি গীত নিয়ে আলোচনা করব। 56 গীত আলোচনা শুরুর সাথে সাথে আর এক গুচ্ছ গীত আলোচনায় হাত দিলাম। মনে রাখব, 56 থেকে 60 এই পাঁচটা গীতকে মিকতাম গীত বলা হয়েছে। মিকতাম অর্থে স্থায়ী, যা নাড়ানো যায় না বা সরানো যায় না। আর এক কথায় সুস্থির। যেমন 57 গীতে 7 পদে শুরু হয়েছে, আমার চিত্ত সুস্থির। একজন লেখক 56 সংখ্যার গীতটার বিষয় বলেছেন, এটা নির্বাসিতের জীবনে উৎসাহজনক সাহসের গান। গীত 55-তে দাউদ বলেছেন, আমার যদি কপোতের মতো দুটো ডানা থাকত, আমি উড়ে প্রান্তরে চলে যেতাম। দাউদের মনোবাসনা স্পষ্টরূপে বোঝা গেল। চারিদিকে শত্রু সৈন্য, দাউদ সংকটপূর্ণ অবস্থায়। ওই বিপদের মধ্যে দিয়ে ঈশ্বর তাকে রক্ষা করলেন। ছাপ্পান্নর গীত, এই গীতটার ঐতিহাসিক পটভূমিকা হচ্ছে পলেষ্টীয় সৈন্যরা দাউদকে ধরে ফেলেছে দাউদ যখন গাতে ছিলেন। দাউদের অভিজ্ঞতা ভবিষ্যতের মহাক্লেশের ছবি। তাঁর এইসব গীতগুলোর মধ্যে ভাববাণীর ছোঁয়া বা ভাববাণীর সুর আছে। দাউদের অভিজ্ঞতা যা ইতিহাসে পাই এবং ইসরায়েলের ভবিষ্যতের অভিজ্ঞতা যা ভাববাণীতে পাই আজ আমাদের এক বিশেষ সংবাদ দিচ্ছে। প্রত্যেকটা গীতই আমাদের জন্য এক একটা বিশেষ সংবাদ। আমরা গীত ছাপ্পান্ন দেখি প্রধান বাদ্যকারের জন্য স্বর জোনাত এলাম রহকিম, দাউদের মিকতাম, আগে আমরা পেয়েছিলাম দাউদের মশকিল। আসুন ছাপ্পান্ন গীতের প্রথম দুটি পদ পাঠ করি। হে ঈশ্বর আমার প্রতি কৃপা করো, কেননা মর্ত আমাকে গ্রাস করিতে চাইতেছে, সে সমস্ত দিন যুদ্ধ করিয়া আমার প্রতি উপদ্রব করে। আমার গুপ্ত শত্রুগণ সমস্ত দিন আমাকে গ্রাস করিতে চাইতেছে, কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে। দাউদের অবস্থাটা চিন্তা করে দেখুন, শত্রু তাঁর চারিদিকে মনে হচ্ছে মাটি হাঁ করে আছে, তাকে গিলে ফেলবে যে কোনো মুহূর্তে। তাঁর শত্রু পলেস্টিয়ারা তাকে ধরে ফেলেছে, মৃত্যু অবধারিত, শত্রুদের টিটকারি শুনছেন। সর্বক্ষণ ঘটনাটা ঘটেছিল কি আমরা সে বিষয় প্রথম সমিয়েল তার একুশের অধ্যায় দশ পদে পাই, যে শৌলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং শান্তিতে থাকার জন্য দাউদ মনে করলেন তিনি যদি পলেস্টিদের দেশ গাতে প্রবেশ করেন তাহলে শৌল তাকে আর ধাওয়া করবে না। এই কথা চিন্তা করে গাতে প্রবেশ করলেন এবং গাতের রাজা আখিসের আশ্রয় গ্রহণের চিন্তা করলেন। কিন্তু গাত নিবাসী পলেস্টিরা তাকে চিনতে পারল যে তিনি ইসরায়েলীয় বীর দাউদ। সুতরাং শত্রু দেশে শত্রু পরিবেষ্টিত অবস্থায় তার মনের অবস্থা এই গীতের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় দাউদ কি করেছেন? তিন পদে লেখা যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করিব। তাহলে দেখতে পাচ্ছি দাউদের মতো ঈশ্বরে নির্ভরশীল ব্যক্তি কি সত্যি ভয় পেয়েছিলেন? নিশ্চয়ই দাউদের নিচের মুখের উক্তি যে সময় আমার ভয় লাগে। একজন প্রচারক বলেছেন একসময় এক দম্পতিকে তিনি বলেন যে তার প্লেনে ভ্রমণ করতে ভালো লাগে না, কেননা মনের মধ্যে ভয় থাকে। ওই দম্পতি ভাবলেন হয়তোবা ওই প্রচারক ঈশ্বরের প্রতি বিশ্বাসে দুর্বল হয়ে পড়েছেন। ভদ্রলোক বললেন, বন্ধু এই ভীতি আপনাকে বিশ্বাসে সবল করবে। দাউদ তার মনের কথা খুলে বলছেন যে তাঁরও ভয় লাগে। কিছু লোক আছে তারা বলেন আমি কখনো কোনো বিষয়ে ভয় করি না। আপনি বলুন এরা কি ঠিক কথাটা বলছেন না কিছুটা মনের মাঝে লুকিয়ে রাখলেন, অথবা এও হতে পারে তাদের বিশ্বাস সম্বন্ধে পরিষ্কার জ্ঞান নেই বা তাদের চিন্তাধারা ভিন্ন। দাউদ ভয় পেতেন কিন্তু পরমুহূর্তেই ঈশ্বরে বিশ্বাস রাখতেন। বিশ্বাস এবং ভীতি কি একসাথে থাকতে পারে? পবিত্র বাইবেল বলে প্রথম যোহন তার চারের অধ্যায় ১৮ পদে প্রেমে ভয় নেই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই। দাউদ ঈশ্বর ভক্ত, ঈশ্বরে বিশ্বাসী, তবু তিনি ভীত হতেন। আমার মনে হয় এ কথাটা শুনে অনেকে অবাক হবেন। অনেকে বলে থাকেন বিশ্বাস যখন আছে আবার ভয় কেন? ৮ পদে লেখা যে তুমি আমার ভ্রমণ গমনা গণনা করিতেছ, আমার নেত্রজল তোমার কুপাতে রাখো, তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? আমরা প্রত্যেকেই ভ্রমণ করে থাকি। ভ্রমণ বলতে অবশ্য প্রথমেই মনে পড়ে প্রাতে ও সাঁজে ভ্রমণ, বা বাড়ি ছেড়ে অন্য কোনো স্থানে অন্য কোনো দেশে যাওয়া। ভ্রমণকে আমরা যদি দুভাগে ভাগ করি তাহলে বিষয়টা মনে হয় একটু সহজ হবে। ভ্রমণ সৎ উদ্দেশ্যে, ভ্রমণ অসৎ উদ্দেশ্যে। চিন্তা করে দেখুন, মানুষ সৎ উদ্দেশ্যে ভ্রমণ করে, যেমন হাওয়া পরিবর্তন বা স্বাস্থ্য উদ্ধার, প্রিয়জনের সাথে মেলার জন্য, বিভিন্ন দেশ ঘুরে ঈশ্বরের মহান সৃষ্টি দেখার জন্য। অতি আধুনিক ভ্রমণ আবার আমরা দেখতে পাই মহাশূন্যে ভ্রমণ ইত্যাদি। এছাড়া বিভিন্ন দেশে গিয়ে ঈশ্বরের বাক্য প্রচার করা, সেও ভ্রমণের মধ্যে। আবার অন্যদিকে অসৎ কার্য করবার জন্য লোক ভ্রমণ করছে, বিভিন্ন দিকে আতঙ্কবাদী তারা ছড়িয়ে পড়ছে। ঈশ্বর আমাদের প্রতিটি পদক্ষেপ তাঁর দৃষ্টিতে রেখেছেন, আমাদের ভ্রমণ তিনি তাঁর হিসেবের খাতায় নোট করেছেন। কতবার সৎ উদ্দেশ্যে বা অসৎ উদ্দেশ্যে নিয়ে ভ্রমণ করছে মানুষ না জানলেও তিনি জানেন। আবার লেখা আছে, আমার নেত্রজল তোমার কুপাতে রাখো। আমরা দেখি যে একটি বাইবেলে লেখা আছে যে আগেকার কালে মধ্যপ্রাচ্যে প্রিয়জনের বিয়োগ চোখের জল ছোট ছোট কাঁচের কুপায় বা চামড়ার কুপায় সংগ্রহ করে কবরে দেয়া হতো। অবশ্য এটা ধনী বা রাজ পরিবারের লোকেরাই করতেন। এর থেকে তারা দেখাতে চাইতেন যে প্রিয়জনকে তারা কতটা ভালোবাসতেন। একজন তার এক বইয়ে লিখেছেন যে ঈশ্বর আমাদের চোখের জল অশ্রুপাত্রে ধরে নেন যেন তিনি তা মুছে দিতে পারেন। কথাটা শুনে মনে হচ্ছে আমি যদি ঈশ্বরের সাক্ষাতে আরও কাঁদতে পারতাম কত ভালো হতো। সত্যি প্রিয় বন্ধু, তাঁর চরণে আমাদের আরও কাঁদতে হবে। একজন বলেছেন, ঈশ্বরের লোকে যখন অত্যাচারের মধ্যে অশ্রুপাত করে ঈশ্বর সেই অশ্রু সংগ্রহ করে তাঁর ভাণ্ডারে রাখেন। ছাপ্পান্ন গীতে দশ পদে লেখা আছে, ঈশ্বরে আমি তাঁর বাক্যে প্রশংসা করিব, সদাপ্রভুতে তাঁহার বাক্যে প্রশংসা করিব। একজন লিখেছেন, তিনি যেসব চিঠি পান তার মধ্যে একজন লিখেছেন, আপনি বাইবেলে ঈশ্বরের বাক্যগুলো বড় বাড়িয়ে লেখেন, বাইবেলের বিষয়গুলো যেন ফাঁপিয়ে তোলেন। উত্তরে ওই প্রচারক বলছেন, দাউদও তো তাই করেছিলেন। দুনিয়া খুব কমজন আছেন যারা ঈশ্বরের প্রশংসা করে থাকেন, তাই আমি তাদের হয়ে প্রশংসা করি। এগারো পদে আমরা দেখতে পাই লেখা আছে, আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না, মনুষ্য আমার কি করিতে পারে। ঈশ্বর আমাদের কেমন সুন্দর সংস্থান ও আশ্রয়, আর কোথাও আমাদের যাওয়ার প্রয়োজন নেই। তিপ্পান্ন গীতে ১৩ পদ আছে, তুমি তো মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ, তুমি কি পতন হইতে আমার চরণ উদ্ধার করো না, যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি। দাউদ তার মহাপাপের পর এই কথা বললেন, আমি ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করব, যেন আর পিছলে পড়ে না ইতিহাস খুঁজে দেখলে দেখা যায়। এরপর দাউদ আর কখনো পিছলে পড়েননি, তার পদস্খলন হয়নি। তৎকালে রাজারা সাধারণত বিলাসপ্রিয়, মদ্যপ্রিয়, কামুক, নষ্ট চরিত্র হতেন, কিন্তু ওই প্রকার ভুল দাউদ জীবনে কেবলমাত্র একবারই করেছিলেন। আজকের দিনে খ্রিস্ট ভক্তেরা পবিত্র আত্মার পরিচালনায় গমনাগমন করেন। গালাতীয় তার পাঁচের অধ্যায় ১৬ পদে আছে, আমি বলি তোমরা আত্মার বসে চলো, তাহলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। আগের কালে অর্থাৎ পুরাকালে মানুষ পায়ে হেঁটে বিভিন্ন স্থানে যেতেন এবং হাতে একটা লাঠি থাকত। আবার ইদানিং কালেও আমরা দেখি শৌখিন মানুষ বিভিন্ন ধরনের লাঠি নিয়ে ঘোরেন। ঈশ্বর প্রভু যীশুর অনুরোধে আমাদের পবিত্র আত্মা দিয়েছেন, যিনি সর্বদা অন্তরে বাস করছেন, তিনি আমাদের চলার পথের সেই লাঠি বা যষ্টি। যখন আমাদের যষ্টি ব্যবহার করা অভ্যাস করতে হবে। গীত তার ছাপ্পানোর পর আসুন এখন আমরা প্রস্তুত হই ৫৭ গীতের জন্য। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে ৫৭ গীত নিয়ে এখন আমি আপনাদের কাছে আলোচনা করব। দাউদের দ্বিতীয় মিকতাম প্রধান বাদ্যকারের জন্য বিশেষ নির্দেশ, স্বর নাশ করিও না। দাউদ যখন শৌলের সম্মুখস্থ হতে পালিয়ে গুহায় আশ্রয় নেন, তখনকার দাউদ যে সমস্ত গুহায় আশ্রয় নিতেন সেগুলো লবণ সমুদ্র অঞ্চলে, বৃক্ষহীন নিরস পর্বতমালা, সমুদ্রপৃষ্ঠের নিচে, গ্রীষ্মে প্রচণ্ড গরম, শীতকালে মনোরম। দাউদ ওই অঞ্চলে থাকাকালে অদুল্লাম গুহায় অনেক গীত রচনা করেছিলেন। তাঁর দুঃখভোগ খ্রিস্টের দুঃখভোগের ছায়াস্বরূপ এবং ভবিষ্যতে ইসরায়েলের দুঃখভোগের এক প্রতীক। আমরা ৫৭ গীতে এক পদে দেখি, আমার প্রতি কৃপা কর, হে ঈশ্বর আমার প্রতি কৃপা কর, কারণ আমার প্রাণ তোমার শরণাগত, তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব, যে পর্যন্ত এইসব দুর্দশা অতীত না হয়। আপনারা কি চিন্তা করেন, আপনার কি ইচ্ছা জানি না আমি, কিন্তু ঈশ্বরের করুণা ভিক্ষা আমাদের করা প্রয়োজন। দাউদের মতো কেঁদে বলবো, হে ঈশ্বর আমার প্রতি করুণা কর, কেননা তা না হলে ঈশ্বরের কাছে আসার জন্য আমরা কখনোই আকাঙ্ক্ষিত হতে পারি না। তিনি ধার্মিক ঈশ্বর, আমি পাপী মানুষ। তিনি সেই ঈশ্বর যিনি স্নেহশীল, করুণাময়, তাঁর ভাণ্ডারে অপর্যাপ্ত করুণা আমার জন্য আছে, আপনার জন্য আছে। আবার কেবল করুণা ভিক্ষা নয়, তাঁর পক্ষ ছায়াতে বসতি করব, দাউদ এই অভিজ্ঞতাই লাভ করেছিলেন। ৫৭ গীতে ৪ পদে লেখা আছে, আমার প্রাণ সিংহগণের মধ্যবর্তী অগ্নিশিখারূপে লোকদের মধ্যে আমি শয়ন করি, সেই মনুষ্যসন্তানদের দণ্ডগুলি বর্ষা ও তাহাদের জিহ্বা তীক্ষ্ণ খড়গ। বাইবেলের নতুন নিয়মে প্রথম পিত তার পাঁচের অধ্যায় ৮ পদে লেখা আছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আমরা দেখি তার সাথে স্বাভাবিক রূপে ছোট বড় আরও সিংহ খুঁজছে, শিকার পেলেই তারা ঝাঁপিয়ে পড়বে। মনে রাখবেন, মিকতাম অর্থে যা স্থায়ী অটল, সুতরাং এই ভাববাণী শেষ পর্যন্ত অটল ও অচল থাকবে। সাতান্নর গীতে সাত পদে লেখা আছে, আমার চিত্ত সুস্থির, হে ঈশ্বর আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমি স্তব করিব। এরপর দাউদ বললেন আট পদে, হে আমার গৌরব জাগ্রত হও, নেবল ও বিনে জাগ্রত হও, আমি উষাকে জাগাইব। অন্ধকার ভীতিজনক, নিদ্রা মৃত্যু সমান। অনেক সময় বিনিদ্র রজনী যাপন করার সময় মনে হয় কতক্ষণে ভোর হবে। মানুষের পাপ অন্ধকারের সমান, পাপে দিন যাপন মৃত্যুর তুল্য। পাপ দূর হলে আধার কেটে যায়, মৃত্যু ভয় দূর হয়। ভোরে উষার আলো জাগার পূর্বে পাখিরা গান গায় নিজ নিজ সুরে, সে সুরে কানে এলে আনন্দে মন প্রাণ ভরে যায়। পাপ দূর হয়ে গেলে আধার যখন কেটে আসে, অন্তর ঈশ্বরের উদ্দেশ্যে গান গেয়ে ওঠে, কেননা অন্তর বলে শয়তানের বন্ধন ছিন্ন হয়েছে, তোমার জীবনে ধর্মসূর্য উদয় হতে চলেছে, আনন্দ করো, তার প্রশংসা করো। এই গীতে কেমন সুন্দর প্রতিশ্রুতি পেলাম! ওই গানটি মনে পড়ছে, আধারে ঘেরা দুঃখেতে ভরা জীবনও ছিল মোর, আমার জীবনে যিশুর আগমনে রাত্রি হল ভোর। আসুন আমরা এরপরে আটান্নর গীত আলোচনার জন্য প্রস্তুত হই। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে এখন আমি আপনাদের কাছে আটান্নর গীত নিয়ে আলোচনা করব। এক পদে লেখা আছে, বীরগণ তোমরা কি ধর্মনীতি কহিতেছ, মনুষ্য সন্তানবর্গ তোমরা কি ন্যায় বিচার করিতেছ। আর একটা অনুবাদ অনুযায়ী, বীরগণ তোমাদের বক্তব্য ধর্মনীতি কি বোবা। বিচারকগণ উত্তর দাও, তোমরা কি মনুষ্য সন্তানদের প্রতি ন্যায় বিচার করো। একদিন আসছে যেদিন প্রভু বিচারকদের আহ্বান করবেন তাদের রিপোর্ট পেশ করার জন্য, এবং তাদের বিচারক জীবনের রিপোর্ট প্রভুর সামনে রাখতে হবে। দাউদ ঈশ্বরের কাছে কাঁদছেন, ঈশ্বর যেন প্রতিশোধ গ্রহণ করেন। তিন থেকে ছয় পদে আমরা দেখতে পাই এই অংশে দাউদ ছয়টা বিষয় নাশের জন্য প্রার্থনা করলেন। প্রথম, যুবসিংহদের কষের দাঁত ভেঙে দাও। আমরা সাতান্নর গীতে চার পদে সিংহের কথা পেয়েছি, এবং বাইবেলের নতুন নিয়মে প্রথম পিতত্তার পাঁচের অধ্যায় আট পদে সিংহের বিষয় পেয়েছি। বিশ্বাসীদের মধ্যে অনেকে মনে করেন যে শত্রুর বিনাশের জন্য আমাদের প্রার্থনা করা উচিত নয়, বা ওই রকম প্রার্থনা আমরা কোনো মতে করতে পারি না। শয়তান বা দিয়াবল তো আমাদের মহাশত্রু, আর সে অহরহ সিংহের মতো গর্জন করে বেড়াচ্ছে আমাদেরকে গ্রাস করবার জন্য। সুতরাং শয়তানকে ধ্বংস করবার জন্য আমরা তো প্রার্থনা করি, আর ঈশ্বর শয়তানের দাঁত ভেঙে দেন যেন সন্তানদের ছিঁড়তে না পারে। দাউদ তার শত্রুদের বিনাশের জন্য প্রার্থনা করছেন, তিনি ব্যবস্থার অধীন ছিলেন এবং ন্যায় বিচার প্রার্থনা করছেন। এখন দাউদের আর একটা আরজি শুনি সাত পদে আটান্নর গীতে, তাহারা প্রবাহমান জলের ন্যায় বিলীন হোক, সে বান যোজনা করিলে তা ছিন্নের মতো হোক। দ্বিতীয় বিষয় আমরা দেখি দাউদের প্রার্থনা এই যে শত্রু সৈন্য বন্যার জলের মতো তাকে ঘিরে রেখেছে বা তার দিকে এগিয়ে আসছে, তারা মিলিয়ে যাক, তারা নিশ্চিন্ন হোক। তৃতীয় বিষয় দেখি, যখন শত্রুরা ধনুকে তীর সংযোজন করে, নিক্ষেপের জন্য টান দেয়, ধনুকের ছিলা যেন ছিঁড়ে যায়, বান ভেঙে যায়। আটান্নর গীতের আট পদে আমরা দেখি দাউদ যে অঞ্চলে ছিলেন তখনকার কালে এক প্রকার শামুক ওই অঞ্চলে পাওয়া যেত, ওই শামুকগুলো রোদের তাপে গলে যেত। দাউদ বলছেন আমার শত্রুরা ওইভাবে গলে যাক। এ হল চতুর্থ বিষয়। পঞ্চম বিষয় হল গর্ভকাল পূর্ণ হওয়ার পূর্বে স্ত্রীলোকের গর্ভে সন্তান নষ্ট হয়ে গেলে সেই সন্তান যেমন সূর্যালোক আর দেখল না। দাউদ তাঁর শত্রুদের বিষয়ে প্রার্থনা করছেন যেন তারা সফলতা লাভ না করতে পারে, তার পূর্বেই যেন বিনষ্ট হয়ে যায়। আটান্নর গীতে নয় পদে আমরা দেখি তোমাদের স্থালি কণ্টক টের না পাইতে তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়াইয়া দিবেন। ষষ্ঠ বিষয় হল কাঁটাবন লোকে জড়ো করে জ্বালিয়ে দেবার জন্য। হঠাৎ ঝড় এলে সব উড়িয়ে নিয়ে যায়। দাউদ বলছেন, সেইভাবে শত্রুদল জড়ো হয়েছে, কিন্তু কিছু করার আগেই ধুলা ও কুটার মতো প্রবল ঝড়ে উড়িয়ে নিয়ে যাক। বড় সাংঘাতিক প্রার্থনা, তাই নয় কি? আসুন আমরা এবারে গীত সংহিতা 59 নিয়ে আলোচনা করব। তার আগে আসুন আমাদের হৃদয়কে প্রস্তুত করি। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে এখন 59 গীত নিয়ে আমরা আলোচনা করব। ঈশ্বরের লোকেরা যখন শত্রু পরিবেষ্টিত, সেই বিষয়ে আমরা দেখি। এই গীতটার পূর্ববর্তী গীতগুলোর সঙ্গেই জড়িত। আর একটা মিকতাম স্বর, নাশ করিও না, প্রধান বাদ্যকরের জন্য দাউদের গীত। ঐতিহাসিক পটভূমিকায় আছে, যখন শৌলের প্রেরিত লোকেরা দাউদকে বধ করার জন্য তাঁর গৃহের নিকটে ঘাঁটি বসালো, তখনকার বিষয়। প্রথম সমুয়েল তার 19 অধ্যায় আমরা পাই। আসুন আমরা 59 গীতের প্রথম কয়েকটি পদ পাঠ করি। হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করো, আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চে স্থাপন করো, অধর্মচারীদের হইতে আমাকে উদ্ধার করো, রক্তপাতী মনুষ্যদের হইতে আমাকে রক্ষা করো। গীতের শুরুতেই আমরা দেখি ঈশ্বরে নির্ভর করার বিষয় উল্লেখিত হয়েছে, এবং দাউদের বিনতি এই যে তাঁর বিশ্বাস হেতু ঈশ্বর তাকে সকল প্রকার বিপদ হতে রক্ষা করুন। 59 গীতের আমরা 16 এবং 17 পদে দেখি, কিন্তু আমি তোমার বল কীর্তন করিব, তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দধ্বনি করিব, কেন তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চ দুর্গ, আমার সংকটের দিনে আশ্রয়। হে আমার বল, আমি তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিব, কেন ঈশ্বর আমার উচ্চ দুর্গ, তিনি আমার দয়াবান ঈশ্বর। ঈশ্বর অবশ্যই দাউদের বিনতির রব শুনেছিলেন, তাকে উত্তর দিয়েছিলেন, উদ্ধারও করেছিলেন। প্রিয় বন্ধু, ঈশ্বর কখনো নিজ লোকদের পরিত্যাগ করবেন না, ছেড়ে দেবেন না। ইসরায়েল জাতির বিশ্বাসী অবশিষ্টাংশ উদ্ধার পাবে যখন খ্রিস্ট প্রভু দ্বিতীয়বার আসবেন। তিনি আসবেন বিচারক রূপে, রাজার অধিকারে। তিনি সমস্ত জাতির বিচার করবেন, সেই বিচার হবে শেষ বিচার ও মহাবিচার। আমরা শেষ গীত অর্থাৎ 60 গীত দেখি, ঈশ্বরের কাছে প্রার্থনা। 5টা মিকতাম গীতের এইটি হল শেষ গীত। প্রধান বাদ্যকারের জন্য স্বর সুষন এদূত। ঐতিহাসিক পটভূমিকা যখন অরাম নহরইমের ও অরাম সোবার সঙ্গে দাউদের যুদ্ধ হয়, আর জোয়াব ফিরে লবণ উপত্যকায় ইদোমের 12,000 লোককে নিহনন করেন, তখনকার বিষয়। ভাববাণীর দিক থেকে এটা ইসরায়েলের উদ্ধার বিষয়ক ভাববাণী। ইসরায়েলের অবশিষ্টাংশ যখন মহাক্লেশের মধ্য হতে উদ্ধার পাবে, সেই সময়কার একটা ছবি। একটা বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন মনে করি আমি। 2 সমুয়েল তার 8:13 এবং প্রথম বংশাবলী 18:12, এই দুই স্থানে উল্লেখ আছে যে লবণ উপত্যকায় ইদোমের 18,000 সৈন্য নিহত হয়। এখানে উল্লেখিত হয়েছে 12,000 পবিত্র ও সত্য বাইবেলে ওই প্রকার পরস্পর বিরোধী সংখ্যা কেন, এ প্রশ্ন কেউ হয়তো করতে পারবেন। আমাদের স্মরণ রাখতে হবে যে পুরাকালে ছাপাখানা ছিল না, সুতরাং নির্দিষ্ট লেখকেরা মূল লিপি থেকে নকল করে নূতন পুস্তক লিখত এবং সবটাই হাতে লেখা হতো। সুতরাং নকল করার সময় হয়তো লেখক ভুল সংখ্যা লিখে থাকতে পারেন। আমরা এ বিষয় নিয়ে তর্কের মধ্যে না গিয়ে গীতটা আলোচনা করি। 60 গীতের 1 পদে লেখা আছে, হে ঈশ্বর, তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ, আমাদিগকে ভগ্ন করিয়াছ, তুমি ক্রুদ্ধ হইয়াছ, ফিরিয়া আমাদিগকে সুস্থ কর। দাউদ আরও বললেন 2 পদে, তুমি দেশ কম্পানিত করিয়াছ, বিদীর্ণ করিয়াছ, দেশের ভঙ্গের প্রতিকার করো, কেননা দেশ টলিতেছে। আমরা দেখি 3 পদে লেখা যে, তুমি আপন প্রজাদিগকে কষ্ট দেখাইয়াছ, তুমি আমাদিগকে অস্থিরতারূপ মদ্যপান করাইয়াছ। অস্থিরতারূপ মদ্য বলতে ঈশ্বরের প্রচণ্ড ক্রোধের কথা এখানে বলা হয়েছে। যিশা ভাববাদী পুস্তকের 51 অধ্যায় 17 পদ এবং 22 পদ যদি দেখেন, তাহলে দেখতে পাবেন লেখা আছে এখানে, জাগো জাগো, উঠিয়া দাঁড়াও, হে জেরুসালেম, তুমি সদাপ্রভুর হস্ত হইতে তাহার ক্রোধ পানপাত্রে পান করিয়াছ, মত্ততাজনক বৃহৎ পানপাত্রে পান করিয়াছ, তলানি চাটিয়া খাইয়াছ। তোমার প্রভু সদাপ্রভু, তোমার ঈশ্বর, যিনি আপন প্রজাদের পক্ষবাদী, তিনি এই কথা কহেন, দেখো আমি মত্ততাজনক পানপাত্র, আমার ক্রোধরূপ বৃহৎ পানপাত্র তোমার হস্ত হইতে রইলাম, সেই পানপাত্রে তুমি আর পান করিবে না। আবার দেখুন জিরমিয়া ভাববাদী পুস্তকের 25 অধ্যায় 15 পদে লেখা আছে, বাস্তবিক সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর আমাকে এই কথা কইলেন, তুমি আমার হস্ত হইতে এই ক্রোধরূপ রাক্ষসের প্রাণপাত্র গ্রহণ করো এবং যে সমস্ত জাতির নিকটে আমি তোমাকে পাঠাই তাহাদিওকে তাহা পান করাও। ষাটের গীতে চার পদে লেখা আছে, যাহারা তোমাকে ভয় করে তুমি তাহাদিওকে এক পতাকা দিয়াছ যেন তা সত্যের পক্ষে তুলিয়া ধরা যায়। তোমাকে ভয় করে। উনিশের গীতে নয় পদে লেখা আছে, সদাপ্রভুর ভয় সূচি চিরস্থায়ী, সদাপ্রভুর শাসন সকল সত্য সর্বাংশে ন্যায্য। সদাপ্রভুর ভয় অর্থে যাকে ভক্তি করি, ভালোবাসি, তাকে ভয় করি, কারণ আমরা জানি তার কাছে শাসন আছে। ষাটের গীতে পাঁচ পদে লেখা আছে, তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়, তজ্জন্য তুমি নিজ দক্ষিণহস্ত দ্বারা পরিত্রাণ করো, আমাদেরকে উত্তর দাও। গীত ষাটের পাঁচ থেকে বারো পদে এই পদ কয়টি? গীত একশো আটের ছয় থেকে তেরো এই গীতের অনুরূপ। এবারে আসি ছয় পদে। ঈশ্বর আপন পবিত্রতার কথা কইয়াছেন, আমি উল্লাস করিব, আমি সিকিম বিভাগ করিব, সূক্ষ্মতে তলভূমি মাপিব। ঈশ্বর আপন পবিত্রতায় কথা কইয়াছেন, কি কথা? ঊননব্বই গীতে পঁয়ত্রিশ পদে আছে, আমি আমার পবিত্রতায় একবার শপথ করিয়াছি, দাউদের নিকটে কখনো মিথ্যা বলিব না। বাইবেলের নতুন নিয়মে তিত তার একের অধ্যায় দুই পদে বলা হয়েছে, মিথ্যা কথনে অসমর্থ ঈশ্বর ঈশ্বর পূর্বকাল থেকে প্রতিজ্ঞা করেছিলেন যে ইসরায়েলকে কনান দেশ দেবেন। দাউদ বলেছেন, সিকিম বিভাগ করিব, সূক্ষ্মতে তলভূমি মাপিব। সিকিম এটা অতি পুরাতন নগর, পলেষ্টু দেশের অন্তর্গত, বর্তমানকালের নাবলাস শহর, পূর্বকালের সিকিম। জেরুসালেম নগরের প্রায় ৩০ মাইল উত্তরে অবস্থিত এই নগর। নয় পদে আছে যে, কে আমাকে ওই দৃঢ় নগরে লইয়ে যাইবে? কে ইদম পর্যন্ত আমাকে পথ দেখাইবে? দাউদের এই প্রশ্নের উত্তর আমরা পরের পদে ১০ পদে পাই, হে ঈশ্বর তুমি কি আমাদিওকে ত্যাগ করো নাই? হে ঈশ্বর তুমি আমাদের বাহিনীগণের সহিত গমন করো না। প্রিয় বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বর তাঁর সাধুদের পুনঃপ্রতিষ্ঠিত করবেন, সর্বকালে তিনি ভক্তদের রক্ষা করবেন, যদিও বিপদে এমনকি পাপেও যদি পড়ি, ঈশ্বর মহান, ঈশ্বর তিনি মঙ্গলময়। বারো পদে আমরা দেখতে পাই দাউদ বলছেন, ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব, তিনি আমাদের বিপক্ষ দিগকে মর্দন করিবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004545। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004545। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।